খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগণ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফির। যে সমস্ত আল্লাহওয়ালাগণ, নেককার বান্দাগণ আল্লাহ তাআলার রাহে পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিভিন্ন জায়গায় দিনের খাতিরে, দিন ইসলামের প্রচার প্রসারে নিজের সময়কে ব্যয় করেছে, সামনে অগ্রসর হয়েছে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত আল্লাহওয়ালাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজানো, ইনাদের আলোচনা আমরা শ্রবণ করি। আজকের ব্যতিক্রম নয়, ইনশা আল্লাহ তাআলা শুনব একজন আম্বিয়া কেরাম আলাইহিসসালামের সম্পর্কে। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবে, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা হযরত সাইয়্যিদনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের ঘটনা ইনশাআল্লাহ তাআলা, যেখান থেকে ইনি কেমন কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তিনি মকবুল, কারণ তিনি সম্মানিত নবীদের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক। তো ইনশাআল্লাহ তাআলা এনার সম্পর্কে জানবো কীভাবে উনি কঠিন সফর পাড়ি দিয়েছিল, আল্লাহ তাআলা এনাকে কীভাবে দয়া করেছে। আলহামদুলিল্লাহ সবাজার এমনিতে দয়া প্রাপ্ত ইনারা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটা বিষয়ে অফার করা হয়েছিল, কোনটা সিলেক্ট করবে। আমরা যখন কোনো একটা অফার পাই তো চুজ করতে আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই, কোনটা নিব আমরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটা বিষয় দান করা হয়েছে, যে ইলিম, সম্পদ, সাম্রাজ্য, তিনটা। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সম্মানিত নবী, তিনি সাম্রাজ্য চুজ করলেন না, সম্পদ চুজ করলেন না, ইনি চুজ করলেন আপনার ইলিমকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কামিয়াব, যে যখনই নবী, আল্লাহর নবী, সম্মানিত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ইলিমকে চুজ করলেন, পছন্দ করলেন, গ্রহণ করলেন, তো ইলিমের বদৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্পদ এবং সাম্রাজ্য দান করেছে, আর পুরা পৃথিবীর বাদশাহ, বাদশাহিত্ব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দান করেছে। স্বাভাবিক মানুষ কিন্তু পশু প্রাণীর ভাষা বুঝে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের মজিজা এটা আল্লাহ তাআলা দান করেছেন। তিনি পশু পাখি এমনকি পিপিলিকার আওয়াজও কিন্তু তিনি শুনতেন এবং ইনাদের ভাষা বুঝতে পারতেন। এই যে পাখি রয়েছে, পাখি যারা রয়েছে, পক্ষীকুল, এদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আনুগত্যদম বাধ্য করে দেওয়া হয়েছিল। এমনিতে তো যে সমস্ত পাখি রয়েছে সবাই তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আনুগত্যের মধ্যে ছিল, কিন্তু একটা বিষয় এরকম যে হুদ হুদ একটা পাখি যেটা তার আনুগত্য এবং খেদমতগার হিসেবে অনেক প্রসিদ্ধ ছিল, এবং ঘটনা কি ঘটল, এই হুদ হুদ নামক পাখি তাকে সাবা সাম্রাজ্যের রানী বিলকিস সম্পর্কে সংবাদ দিয়েছিল যে সে অনেক বড় একটি সিংহাসনে বসে সাম্রাজ্য পরিচালনা করত এবং বাদশাহের সম পরিমাণ যা আসবাবপত্র থাকার সবই তার নিকট আছে, কিন্তু সে ও তার সম্প্রদায় নক্ষত্রের পূজারী। এই সংবাদ যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জানলেন, তো বিলকিসের নামে পত্র প্রেরণ করলেন, একটা চিঠি পাঠালেন, লেটার। তা সে হুদ হুদ নিয়ে গিয়েছিল, যেমনটা কোরআনুল করিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইরশাদ করেন 19 পারার সূরা নমলের 28 নং আয়াত, তুমি আমার এই চিঠি নিয়ে যাও এবং তার উপর নিক্ষেপ করো, অতঃপর তার নিকট থেকে সরে গিয়ে দেখো যে সে কি উত্তর দেয়। অতঃপর হুত হুত চিঠি নিয়ে গেল এবং বিলকিসের কুলে সেটা নিক্ষেপ করলো। এবার তখন সে তার আশেপাশে সভাসদ ও সাম্রাজ্যের সদস্যদের জড়ো করলো, অতঃপর চিঠিটি পড়ে একেবারে কম্পিত হয়ে গেল আর নিজের সভা সদস্যদের উদ্দেশ্যে এরূপ বলল, যেটা কোরআনে পাকের মধ্যে কিন্তু আসছে 19 পারা সূরা নামলের 29-31 নং আয়াত, হে নেতৃবর্গ, নিশ্চয় আমার প্রতি এক সম্মানিত পত্র নিক্ষেপ করা হয়েছে, নিশ্চয় তা সুলাইমান আলী সালাতামের নিকট থেকে এবং নিশ্চয় তা আল্লাহর নাম সহকারে, যিনি পরম দয়ালু করুণাময়, এ যে আমার উপর শ্রেষ্ঠত্ব চেয়েও না এবং আত্মসমর্পণ করে আমার নিকট হাজির হোক। চিঠি শুনিয়ে বিলকিস তার সাম্রাজ্যের আমির উজিরদের সাথে পরামর্শ করল। তখন তারা নিজেদের শক্তি ও যুদ্ধের দক্ষতার ঘোষণা প্রকাশ করে সুলাইমান আলী সালাত ও সালামের সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করল। তখন বুদ্ধিমতী বিলকিস তার আমির উজিরদের বুঝিয়ে এল, কি বুঝালো, যুদ্ধ করা তার ঠিক হবে না, কেননা তার শহর বিলীন ও শহরের সম্মানিত অধিবাসীরা অপমানিত অপদস্থ হয়ে যাবে, এজন্য এটাই উচিত মনে করছি উপহার সামগ্রী তার নিকট পাঠিয়ে দিই, এতে পরীক্ষা হয়ে যাবে। সুলাইমান আলী সালাতাম কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে, বিলকিস পরীক্ষা নিতে যাচ্ছে যে সুলাইমান আলী সালাতাম কি শুধুই বাদশাহ নাকি আল্লাহর নবীও, যদি তিনি নবী হন তবে কখনোই আমার উপহার গ্রহণ করবেন না, বরং আমাদেরকে তার দীনের আনুগত্য করার আদেশ দিবে, আর যদি শুধু তিনি বাদশাহ হন তবে আমার উপহার গ্রহণ করবে, নম্র হয়ে যাবেন। অতএব বিলকিস কি করলো, 500 গোলাম, 500 বাদী, উন্নত পোশাক এবং অলঙ্কারাদি দ্বারা সজ্জিত করে পাঠালো এবং তাদের সাথে 500 সোনার ইট, অসংখ্য অলঙ্কার আর মুস্ক ও আম্বর এবং একটি মুকুট সহ একটি চিঠি তার বার্তাবাহককে দিয়ে পাঠিয়ে দিল। হুদ হুদ সব দেখে নিল, হুদ হুদ পাখিটা সব দেখছে, সুলাইমান আলী সালাত ও সালামের দরবারে এসে সব সম্পদ পৌঁছিয়ে দিল। সুতরাং বিলকিসের বার্তাবাহক যখন কয়েকদিন পর সমস্ত মালামাল নিয়ে দরবারে উপস্থিত হলো, তখন সুলাইমান আলী সালাত ও সালাম অসন্তুষ্ট প্রকাশ করল এবং বার্তাবাহককে বললেন, যেটা সূরা নামলের 36 নং এবং 37 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ইমান, তোমরা কি আমাকে দন সম্পদ দিয়ে সাহায্য করছো, সুতরাং আমাকে আল্লাহ যা দিয়েছেন তা উৎকৃষ্টতর সেটা থেকে যা তোমাদেরকে দিয়েছে, বরং তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি হয়ে থাকো, তুমি তাদের প্রতি ফিরে যাও, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ওই সৈন্যদল নিয়ে আসবো যাদের মোকাবেলা করার ক্ষমতা তাদের থাকবে না, অবশ্যই আমরা তাদের ওই শহর থেকে অপদস্থ করে বের করে দিব, এভাবে যে তারা অবনমিত হবে। অতঃপর যখন বার্তাবাহক ফিরে এলো, বিলকিসকে সমস্ত ঘটনা খুলে বলল, বিলকিস সুলাইমান আলী সালাত ও সালামের দরবারে উপস্থিত হয়ে গেল। হযরতে সুলাইমান আলী সালাত ও সালামের দরবারে সেখানকার বিস্ময় বলি দেখে বিশ্বাস হয়ে গেল যে সুলাইমান আলী সালাত ও সালাম আল্লাহ পাকের একজন সত্য নবী, তার সাম্রাজ্য আল্লাহ তালার পক্ষ থেকে। হযরতে সুলাইমান আলী সালাত ও সালাম বিলকিসকে তার দীনের দাওয়াত দিলেন, তখন সে একনিষ্ঠতার সহিত ইসলাম কবুল করে নিল। অতঃপর সুলাইমান আলী সালাত ও সালাম বিলকিসকে বিবাহ করে তার প্রসাদে রেখে দিলেন। এ ঘটনা হুদ হুদ যে কর্তৃত্ব দেখালো তার নিঃসন্দেহে বিস্ময় বলেন অন্তর্ভুক্ত, যা নিশ্চয় হযরতে সুলাইমান আলা নবীনা আলী সালাত ও সালামের মুজিজারে অন্তর্ভুক্ত, যে হুদ হুদ পাখিটা কি চমৎকারভাবে, কি সুন্দরভাবে খবর আখবর
আদান প্রদান করেছে। সুবহানাল্লাহ, বিলকিস মুসলমান হলো এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের সহধর্মিণী হয়ে গেল। এই যে বিলকিসের যে সিংহাসন, এটা কিন্তু রহস্য রয়েছে। এটা প্রস্থ দৈর্ঘ্য কতটুকু হবে? অনেক বিশাল। বলা হচ্ছে সাবা সাম্রাজ্যের রানী বিলকিস এর শাহী সিংহাসন দৈর্ঘ্য ছিল 80 গজ এবং প্রস্থে 80 গজ ছিল। তার স্বর্ণ রূপ এবং বিভিন্ন ধরনের জহরত মুক্তা দ্বারা সজ্জিত ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম বিলকিসের বার্তাবাহক এবং তার উপহার সামগ্রী ফিরিয়ে দিলেন এবং এই আদেশনামা পাঠালেন যে যেন মুসলমান হয়ে আমার দরবারে উপস্থিত হয়ে যায়। তখন অন্তরে এই ইচ্ছা পোষণ করলো, এই ইচ্ছা জাগ্রত হলো যে বিলকিস এখানে আসার পূর্বেই তার সিংহাসন আমার দরবারে চলে আসুক। অতএব তিনি তার সভাসদ যারা রয়েছে তাদেরকে নিয়ে তিনি এভাবে ইরশাদ করলেন। সূরা আনআমের 38 এবং 39 নং আয়াতে খুব সুন্দরভাবে এটা উল্লেখ রয়েছে। কানজুল ইমান থেকে অনুবাদ। সুলাইমান বলল, হে সভাসদবর্গ, তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারো এর পূর্বে যে সে আমার নিকট আনুগত হয়ে উপস্থিত হবে? এক জিন বলল, আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিব এরই পূর্বে যে হুজুর সবার সমাপ্তি ঘোষণা করবেন। নিঃসন্দেহে আমি হলাম সেটার ক্ষমতাধর সম্পন্ন বিশ্বস্ত। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের সভা সমাপ্ত করার পূর্বে ওই দুষ্ট জিন বলল যে বিলকিসের সিংহাসন আমি আপনার দরবারে উপস্থিত করতে পারবো। জিনের এই বর্ণনা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আমি চাই যে এর চেয়ে দ্রুত সিংহাসন আমার দরবারে চলে আসুক। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের ওয়াজির, যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম এর উম্মতের মধ্যে আলিম ছিলেন, যার নাম হচ্ছে হযরত আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ আলাই, আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসমে আজম জানতেন, একজন কারামত সম্পন্ন ওয়ালি ছিলেন, আলিম ছিলেন, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে আরজ করলেন যা কোরআনে পাকের মধ্যে এভাবে ইরশাদ রয়েছে, সূরা আনআমের 40 নং আয়াত, তরজমাই কাজী ইমান। ওই ব্যক্তি আরজ করল যার নিকট কিতাবের জ্ঞান ছিল, আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের পলক ফেলার পূর্বেই বিলকিসের সিংহাসন আসিফ বিন বরখিয়া নিয়ে আসার জন্য, বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের বারগাহে উপস্থিত করার জন্য বলে দিলেন যে আপনার চোখের পলক পড়ার পূর্বেই আমি নিয়ে আসতে পারবো। অতএব আসিফ বিন বরখিয়া যার রোহানি শক্তি দ্বারা বিলকিসের সিংহাসনটি সাবা রাজ্য থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের প্রসাদে টেনে আনলেন, সেই সিংহাসনটি মাটির নিচ দিয়ে মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের চেয়ারের পাশে প্রকাশ পেল। সিংহাসনটি দেখে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম এরূপ বললেন, সূরা আনআমের 40 নং আয়াত, এটা আমার রবের অনুগ্রহ থেকে যাতে আমাকে পরীক্ষা করেন যেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি না অকৃতজ্ঞতা হই। বস্তুত যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে স্বীয় কল্যাণের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে আমার রব অমোকাপেক্ষী সমস্ত গুণাবলীর অধিকারী। টু ইসলামেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে এমন পাওয়ার দিয়ে থাকে যার নাম শুনলাম আসিফ বিন বরখিয়া, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের একজন ওয়াজির, চোখের পলকের মুহূর্তেই বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিল। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের একজন উম্মতের, একজন আলিমের, একজন ওয়ালির এত পাওয়ার যে জিন বলল সভা সমাপ্তের পূর্বে আমি সিংহাসন এনে দিব, আর আলিম বলল চোখের পলক ফেলার পূর্বে আমি আপনার দরবারে উপস্থিত করতে পারবো। তাহলে বুঝুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের একজন আলিমের যদি এত দক্ষতা, এত রুহানি পাওয়ার থাকে ইসমে আজমের জ্ঞান থাকার কারণে, সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত রয়েছে, উম্মতের মধ্যে যারা আলিম তাদের পাওয়ার কেমন হবে? তাই তো বড় পীর আব্দুল কাদের জিলানি, গৌসে আজম দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলে না যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, যদি আমি যদি পশ্চিম প্রান্তে থাকি আর আমার কোনো মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে, যদি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, আমি আব্দুল কাদের তাকে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে তাকে রক্ষা করব। এই যে হযরতে গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহওয়ালাদের যখন আমরা জীবনে স্টাডি করি, বয়ান হয়, অনেকের মধ্যে সন্দেহ পোষণ হয় এগুলো কীভাবে সম্ভব। দেখুন না, কোরআনে পাকের মধ্যে সুলাইমান আলী সালাতামের ওয়াজির আসিফ বিন বরখিয়া একজন আলিম, একজন আলিমের এত পাওয়ার, তাহলে এই আলিম নিঃসন্দেহে নবীদের মধ্যে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক তদ্রূপভাবে অন্যান্য আম্বিয়ে কেরামের উম্মতে ছিলেন উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম সর্বশ্রেষ্ঠ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের উম্মত শ্রেষ্ঠ। সুলাইমান আলী সালাতামের উম্মতের আলিমের চেয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলিম কিন্তু শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ পাক ওলিদের মান, ওলিদের মর্যাদা আমাদের বোঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সুবহানাল্লাহ। হযরতে আল্লামা রুমি মসনবী শরীফে এ প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে বলেন, সমস্ত দুনিয়া এই কারণে প্রদবষ্ট হয়ে গেল যে আল্লাহর ওয়ালিয়া সম্পর্কে অনেক কম সংখ্যক লোকেরা অবগত। খেয়াল করুন, লোকেরা আউলিয়াদেরকে নিজের মতো মনে করে নিল এবং আম্বিয়াদের সাথে সমকক্ষতা করে বসলো, নাউজবিল্লাহ। এসব লোকেরা নিজেদের অন্ধত্বের কারণে এটা জানতে পারলো না যে সাধারণ মানুষ আউলিয়াদের মাঝে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আলেমে দীন, এনাদেরকে মহাব্বত ভালোবাসার আল্লাহ আমাদের দান করুক। দেখুন সুলাইমান আলাইহিসসালাম পরীক্ষার মধ্যে কীভাবে সফলতা অর্জন করছেন। আল্লাহ তাআলার দরবার থেকে যখন ইনাকে তিনটা বিষয়ে জানানো হলো, তো ইনি ইলিমকে সিলেক্ট করলেন, ইলিমের বদলতে ইনি সম্পদ এবং সাম্রাজ্য দুটাই পেলেন, বিলকিসের সিংহাসন নিয়ে আসা, আনার পরে সুক্রিয়া জ্ঞাপন করার ব্যাপারে, যে একটা কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে কৃপণতা করেননি, বরঞ্চ সুলাইমান আলী ইসলাতাম কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, আসিফ বিন বরকিয়া সিংহাসন উঠিয়ে আনলেন, এ সব কিছু কিন্তু কোরআনে পাকের মধ্যে রয়েছে। এবং বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়ে সালমান করে নিলেন। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ে কেরাম, আম্বিয়ে কেরামের শান ও মর্যাদা আসমত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরেকটা বিষয়, এই যে সুলাইমান আলী সালাতাম এনারা কিন্তু সফর করতেন, কারণ ইনি পুরা পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন ইনাকে দান করেছিলেন। তো সুলাইমান আলী সালাতাম হচ্ছে হযরতে দাউদ আলী সালাতামের সন্তান, দাউদ নবী আলী সালাতামের সন্তান। এবং এই যে পিঁপড়া, পিঁপড়ার ভাষাও কিন্তু আমি প্রথমেই বলেছি সুলাইমান আলী সালাতাম জানতেন, বুঝতেন। তো তিনি তার সম্মানিত পিতার উত্তরসূরি হয়ে আল্লাহ পাক তাকে নবুয়ত এবং সাম্রাজ্য উভয় দ্বারা ধন্য করলেন, সুবহানাল্লাহ, এবং বিশ্বজগতের বাদশাহ বানিয়ে দিলেন। ৪০ বছর পর্যন্ত তিনি সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। বলা আছে জিন, মানব, শয়তান, পশু, পাখি, হিংস্র প্রাণী সবার উপর তার শাসন ছিল, শুধু মানুষের উপর নয়, সব কিছুর উপর শাসন। কি চমৎকার, কি আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলা যাকে দান করেন তিনিই জানেন, আর আল্লাহ মালিক, আল্লাহ যা, আল্লাহ যাকে দেওয়ার, আল্লাহ যাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার ইচ্ছা হয় আল্লাহ দিয়ে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে এ সব কিছুর, সকলের সে যেভাবে শাসন ছিল, সকলের বাসার জ্ঞান কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে দান করা হয়েছিল। বিভিন্ন ধরনের আশ্চর্য বিস্ময়কর শিল্পকর্মে তার যুগে ব্যবহৃত হয়েছে, যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান সূরা আমলের ১৬ নং আয়াতে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর সুলাইমান দাউদের এস্তলা বিষুক্ত হলো আর বলল, হে লোকেরা, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং প্রত্যেক কিছু থেকে আমাকে দেওয়া হয়েছে, নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ। সূরা সাবা আয়াত নম্বর ১২ এবং ১৩ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ইরশাদ করেন, কানজুর ইমান থেকে অনুবাদ। আর বায়ুকে সুলাইমানের অধীনে করেছি, এই যে বায়ু এটাও সুলাইমান আলাইহিস সালাতুস্লামের অধীনে করে দেওয়া হয়েছে, যার প্রবাতের গম্যস্থান এক মাসের পথ এবং সন্ধ্যার গম্যস্থান এক মাসের পথ, আর আমি তার জন্য গলিতে তামার একটি পশ্রবণ প্রবাহিত করেছি এবং জিনদের থেকে কতক এমন ছিল যারা তার সম্মুখে কাজ করত এবং তার রবের নির্দেশে, এবং তাদের মধ্যে যে কেউ আমার নির্দেশ থেকে ফিরে যায় তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আচ্ছাদন করব। তার জন্য নির্মাণ করত যা সে চাইত, উঁচু উঁচু প্রসাদ ও প্রতিমূর্তিসমূহ এবং বড় বড় চৌবাচ্চার সমতুল্য বৃহতাকার পাত্র আর নোঙ্গরসমূহ ডেকসমূহ নির্মাণ করত। বর্ণিত রয়েছে একবার সুলাইমান আলাইহিসসালাম জিন এবং মানব ইত্যাদি তার সমস্ত সেনাবাহিনী নিয়ে তায়েফ ও সিরিয়ায় নমল উপত্যকা দিয়ে যাচ্ছিল। সেখানে অধিক হারে পিঁপড়া কিন্তু বসবাস করত। পিঁপড়ার মালিকা যে মাদি এবং ল্যাংড়া ছিল, সে সমস্ত পিঁপড়াদেরকে বললো, হে পিঁপড়া, সবাই নিজ নিজ ঘরের মধ্যে চলে যাও, অন্যথায় সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যবাহিনী যারা রয়েছে তাদের অজান্তে হয়তো তোমরা পিষ্ট হতে পারো, ইচ্ছাকৃত পাবে না, অনিচ্ছা সত্ত্বে হয়তো তোমরা পিষ্টা হতে পারো অজান্তে। পিঁপড়া যে কথাটা পিঁপড়া বাহিনীদেরকে বলেছে, হযরত সুলাইমান আলাইহিসসালাম 3 মাইল দূর থেকে এটা শুনে নিলেন এবং মুচকে হাসলেন। আল্লাহ পাক কোরআনুল করিমের সূরা নমলের 18 এবং 19 আয়াতের মধ্যে সেটা কিন্তু এভাবে ইরশাদ করেন, কাজুর ইমান থেকে অনুবাদ, এমন কি যখন তারা পিপীলিকাগুলোর উপত্যকা এসে পৌঁছাল তখন একটা পিপীলিকা বলল, হে পিপীলিকা কুল, আপন আপন গৃহে চলে যাও যাতে তোমাদের পদদলিত না করে সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজ্ঞতা সারে অথবা অজানাবশত। অতঃপর সুলাইমান তার উক্তিতে মৃদু হাসলেন। এটা কোরআনে পাকের মধ্যে কিন্তু স্পষ্ট চলে আসছে সুলাইমান আলাইহিসসালামের এই ঘটনাটা। তাহলে বোঝা যায় সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে পিপীলিকার বাসা তো বুঝতেন, শুধু তাই নয় 3 মাইল দূর থেকে পিপীলিকা কি বলছে সেটা কিন্তু শুনতে পেয়েছে এবং মুস্কি হাসছে। আর এটাও বোঝা যায় পিপীলিকার আকিদা কেমন। পিপীলিকার আকিদা ছিল যে কোনো নবীর সাহাবিরা, নবী এবং নবীর সাহাবিরা, যেহেতু সুলাইমান আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের আপনার সৈন্যবাহিনী ইনার উম্মত সাহাবি যারা ছিল তারা জেনে বুঝে কোনো প্রাণীর উপর আক্রমণ করে না, যে পা দিয়ে পিষ্ট করা এটা কিন্তু করে না, কিন্তু এখানে কী বলা হয়েছে অজান্তে, যদি অজান্তে হয়ে যায় তোমরা তোমাদের ঘরে তাড়াতাড়ি ফিরে যাও। তাহলে এখানে তাদের আকিদা ছিল ইচ্ছাকৃতভাবে কিন্তু করবে না, অজান্তে করবে। তাহলে যেখানে এই যে পিপীলিকার আত্মবিশ্বাস আকিদা এটা যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তাদেরকে পিষ্ট করে না, তাদের ব্যাপারে ভালো ধারণা সুলাইমান আলাইহিসসালামের সৈন্যদলের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে, তাহলে আমরা যারা সৈয়দুল মুরসালিন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে আমাদের আকীদাটা কেমন মজবুত রাখা দরকার, আমরা আমাদের জায়গা থেকে কেমন মজবুত রাখা দরকার। আসলে কোরআনুল করিম আমাদেরকে অধ্যয়ন করা উচিত, কোরআনে পাকের আয়াত পড়া দরকার, তাফসির পড়া দরকার। যদি আমাদের এত ক্ষমতা না থাকে যারা তরজমাই কানজুল ইমান শোনায় দাওয়াত ইসলামের মাদানী হালকাতে, ওখানে বসা দরকার, তাফসির সিরাতুল জিনান আমরা পড়া দরকার। যদি আল্লাহ তাআলার দয়া মেহেরবেতে আমি আপনি সবাই যদি পড়ার সৌভাগ্য অর্জন হয়, কোরআনুল করিম যখন আমরা পড়ব কোনো আম্বিয়া কেরামের ঘটনা কোনো আউলিয়া কেরামের ঘটনা দেখা যায়, ওইখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহাব্বত কিন্তু পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরাম যারা রয়েছে ইনাদেরকে ভালোবাসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা বিষয় না বললে নয়, সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে কামিয়াবি, ইনি অনেক সফর করেছেন এবং অনেক বাদশাহিত্ব করেছেন, অনেক ঘটনা সূরা নাহলের মধ্যে ইনার ব্যাপারে আসছে। তো বলা হচ্ছে ইনার উফাত শরীফটা কিন্তু অতুলনীয়, যেহেতু প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, তো না বললে নয়, হযরতে সুলাইমান আলী সালাতামের উফাত শরীফটা কেমন হয়েছিল? শাম দেশ, যেটাকে শাম বলা হয় বর্তমানে জেরুজালেম, জেরুজালেম যে স্থানটা সেটা আগে শাম দেশ বলা হতো, তো ওই স্থানে মুসা আলী সালাতামের তাঁবু স্থাপন করা হয়েছিল। ঠিক সেই স্থানে হযরতে দাউদ আলী সালাতাম বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেন, কিন্তু ভবন সম্পূর্ণ নির্মাণের পূর্বেই হযরতে দাউদ আলী সালাতাম এর উফাত শরীফ হয়ে গেল এবং ইনারে সন্তান হযরতে সুলাইমান আলী সালাতাম এই ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করার ওয়াসিয়ত করলেন। যেটা ইনি সুলাইমান আলী সালাতাম জিনদের একটি দলকে এই কাজের মধ্যে লাগিয়ে দিলেন, যে বাইতুল মুকাদ্দাস তৈরিতে ভবন নির্মাণের মধ্যে লাগিয়ে দিলেন এবং এগুলো চলতেই থাকে। এক পর্যায়ে সুলাইমান আলী সালাতামের উফাত শরীফের কিন্তু সময় গণিয়ে আসলো এবং ভবন নির্মাণ সমাপ্ত হলো না, তখন পরিস্থিতিটা কেমন দাঁড়ালো অবাক হয়ে যাবেন। তিনি এই দোয়া করলেন, ইয়া ইলাহি, ইয়া রব্বানা, আমার মৃত্যু জিনদের মাঝে প্রকাশ করো না, যাতে তারা সমান তালে ভবন নির্মাণের কাজ চালিয়ে রাখে, চালিয়ে যায়, অব্যাহত রাখে এবং তাদের যে এলমে গায়েব অদৃশ্য সংবাদ তারা তো জানে না, তারা দাবিদার, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। সুলাইমান আলী সালাতাম চাচ্ছে কাজটা সম্পন্ন হোক, বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজটা সম্পন্ন হোক, আর এদিকে এরা তো দাবিদার, চিনরা এটা জানে ওটা জানে, আসলে এরা অদৃশ্য জ্ঞানের ব্যাপারে একেবারে মূর্খ, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। কেমন এই দোয়া করে তিনি মেহরাবে প্রবেশ করলেন এবং তার অভ্যাসনে যে তার লাঠির উপর বর করে দাঁড়িয়ে গেলেন। এই অবস্থায় সুলাইমান আলী সালাতামের উফাত শরীফ হয়ে গেল, লাঠির উপর দাঁড়িয়ে আছে এভাবে, এই অবস্থা উফাত হয়ে গেল। শ্রমিকরা যারা জিন শ্রমিক তারা তো স্বাভাবিকভাবে বুঝতে পারছি ইনি তো জীবিত আছে, স্বাভাবিকভাবে ইনি তো দাঁড়িয়ে থাকতেন, এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন লাঠির উপর বর করে, মনে হচ্ছে ইনি জীবিত আছেন, এভাবে পুরা দমে এরা কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে অনেকদিন পর্যন্ত জিন শ্রমিকরা কাজ করেই গেল, তারা প্রায় দেখত তিনি এক মাস যাবত, বরং কখনো কখনো দুই মাস লাগাতার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, হয়তো এভাবেও হতে পারে। মোট কথা এক বছর পর্যন্ত ইন্তেকালের পর, উফাতের পর তিনি লাঠির সহযোগিতায় দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে ওই পোকা তার লাঠিতে খেয়ে ফেলল, নিচে থেকে খেয়ে ফেলল এবং লাঠি পড়ে যাওয়াতে তার শরীর মুবারক মাটিতে পড়ে গেল সুলাইমান আলী সালাতাম। তখন জিনের দল এই সমস্ত লোকেরা জানতে পারল যে সুলাইমান আলী সালাতামের উফাত হয়ে গেল। কুরআনুল করিমে এই ঘটনাটা এভাবে কিন্তু বর্ণনা এসেছে, সূরা সাবার 14 নং আয়াতে, কানজুর ইমান থেকে অনুবাদ, অতঃপর যখন আমি তার উপর মৃত্যুর নির্দেশ প্রেরণ করেছি তখন জিনদেরকে তার মৃত্যুর বিষয়ে জানিয়েছি, কেবল জমিনের উই পোকা তার লাঠি কাটছিল, অতঃপর যখন সুলাইমান মাটির উপর এলো তখন জিনদের বাস্তব অবস্থা প্রকাশ পেয়ে গেল, যদি তারা অদৃশ্য বিষয়ে অবগত হতো তাহলে এই লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না। একটা জিনিস খেয়াল করেন যে জিনরা কিন্তু অনেকে বলতে গিয়ে এরা গায়েবের ব্যাপারে জানে, তাহলে সুলাইমান আলী সালাতামের উফাত শরীফ সম্পর্কে তারা কিন্তু টেরে পায় না, যে সুলাইমান আলী সালাতাম এক বছর দাঁড়িয়েছিলেন লাঠির উপর বর করে ইন্তেকালের পরবর্তী সময়ে, এরা তো বুঝতেই পারে না, তাহলে তারা কীভাবে অদৃশ্যের বিষয়ে জানবে? এখান থেকে স্পষ্ট হয়ে যায় অদৃশ্যের ব্যাপারে জিনেরা একেবারেই মূর্খ, এরা অদৃশ্যের খবর দিতে পারে না। আর এটা আকিদা যে আশিকানে রসুলদের জন্য আম্বিয়ে কেরামের শরীর মুবারক উফাতের পর পচে না, গলে না, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেমন নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন যে সে আম্বিয়ে কেরামের শরীর খাওয়া, এটা হারাম করে দিয়েছেন, সুতরাং নবীরা জীবিত তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন, তাহলে আম্বিয়ে কেরামগণ জীবিত রয়েছে এবং বাইতুল মুকাদ্দাসের কাজ সুবহানাল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের বয়স শরীফ হয়েছিল, কঠিন পথের মুসাফির হয়েছেন, আল্লাহ আকবর আল্লাহ আকবর, এমন পরীক্ষা আল্লাহর অন্যান্য বান্দা থেকে নেয় নাই, সবচাইতে বেশি নিয়েছেন আম্বিয়ে কেরাম থেকে এবং আম্বিয়ে কেরামগণই সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ পাক আমরা যা শুনেছি যে সুন্দর সুন্দর বিশুদ্ধ আকিদা আমরা শুনেছি এবং নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করা, আম্বিয়ে কেরামের পাওয়ার ক্ষমতা, অলৌকিক ঘটনা, এগুলোর উপর আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস বিশ্বাসে স্থাপন করা সঠিক বুঝ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে আল্লাহ তাআলার সম্মানিত অন্য কোনো বান্দা, নেক বান্দা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব, যারা কঠিন সবরের মাধ্যমে কীভাবে আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছেন। অপেক্ষায় থাকুন আর মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন